বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي
রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 27 মার্চ, 13 চৈত্র এবং ফার্সি 7 ফারভার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। জেনেভায় একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রস্তাব পাশ এবং ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান পরিচিতিমূলক ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও চীন। চুক্তিতে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। ইউরোপীয় দেশগুলোকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানালো ইরান। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ হবে না বলেও মন্তব্য। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত, আরও 39 জনের মৃত্যু। আইসিইউতে রোগীদের স্থান দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং ভারতের প্রধানমন্ত্রীর পাসপোর্ট ভিসা বাতিল করার দাবি মমতার। বাংলাদেশ সফরে গিয়ে মোদী নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ তেহরানে এই চুক্তি সই করেন। চুক্তি স্বাক্ষর করতে ওয়াং ই গতকালই তেহরানে পৌঁছান। ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৭১ সালে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান। আজ স্বাক্ষরিত চুক্তির ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হল। দ্বিপক্ষীয় এই চুক্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ রয়েছে, তবে অর্থনৈতিক সহযোগিতাই মূল বিষয় বলে জানা গেছে। সম্প্রতি ইরানের মন্ত্রিসভা চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদী চুক্তির খসড়া অনুমোদন করে। ২০১৬ সালের জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান সফরের সময় কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের প্রস্তাব দেন। এরপর দুই দেশই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত ও গুরুত্বপূর্ণ। আজ তেহরানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। রুহানি বলেন, দুই দেশই অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী। রুহানি আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে পরমাণু সমঝোতা ও মার্কিন আধিপত্যকামিতার মোকাবেলায় ইরানের অবস্থানের প্রতি চীনের সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সবসময় ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে এসেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার সর্বোচ্চ চাপ হচ্ছে একটি মানবতা বিরোধী পদক্ষেপ, আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতি সমর্থন নেই। বিশ্বের অন্যান্য দেশের উপর ছড়ি ঘুরানোর মার্কিন নীতি প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবচ্ছিন্নভাবে চলছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের দাম্ভিক আচরণের মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর উচিত একথা প্রমাণ করা যে তাদের এখনও মেরুদণ্ড রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকায় এখনও পম্পেও ধাঁচের কূটনীতি চলছে। অন্য দেশের উপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায় তা শেষও হবে না। তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতি বন্ধুত্বপূর্ণ উপদেশ মেরুদণ্ড সোজা করুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এই পোস্ট দিয়েছেন। ব্লিংকেন সম্প্রতি বলেন, যে কোনো দেশ রাশিয়ার নর্ড স্ট্রিম টু পাইপলাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে এবং গত 24 ঘণ্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর 9টি সরকারি হাসপাতালের আইসিইউতে রোগীদের স্থান দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে গত 24 ঘণ্টায় 3674 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আর এ সময় মারা গেছেন 39 জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 5 দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই 3500-এর বেশি থাকছে। এর আগে গত 15 ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে 40 জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এ পর্যন্ত দেশে মোট 591,806 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,869 জন আর মোট সুস্থ হয়েছেন 5,33,922 জন। গত 24 ঘন্টায় 24,664 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 14.90%। এদিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর 9টি সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে এখন ঠাই নেই অবস্থা। গতকাল শুক্রবার এসব হাসপাতালের প্রায় 94% আইসিইউ সজ্জায় রোগী ভর্তি ছিল। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করায় সাধারণ সজ্জাতেও রোগীর চাপ বাড়তে শুরু করেছে। রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করেছে সরকার। এর বাইরে ঢাকার আরও 5টি হাসপাতালকে করোনা রোগী ভর্তি করার জন্য সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় আলটিমেটলি কুলাবে না।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমি। আজ রাজধানীর বায়তুল মোকারম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। কাসেমি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে তার ভাষায় শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত করা হয়েছে, হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। এতে হাটহাজারিতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ে একজন নিহত হন, আহত হন 150+। হতাহতের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ এবং রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চাই বলে মন্তব্য করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে বাংলাদেশ ও ভারত। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চাই বলেও মন্তব্য করেন তিনি। আজ টুঙ্গিপাড়ায় মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গতকাল ঢাকায় জাতীয় দিবসের অনুষ্ঠানের সময় আমি বাংলাদেশে শৌর্য, ক্ষমতা ও সংস্কৃতির অপূর্ব প্রদর্শন দেখেছি যা আমাকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, ভারতের হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ উড়াকান্দি এসে যেমন অনুভব করে, আমিও ঠিক তেমন অনুভব করছি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়ে বিশেষ সম্প্রদায়কে নিয়ে বক্তব্য দেওয়ায় তার পাসপোর্ট ভিসা বাতিল হবে না কেন, সে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের মধ্যে বিশেষ সম্প্রদায়কে নিয়ে বক্তব্য দেওয়ায় তার পাসপোর্ট ভিসা বাতিল হবে না কেন বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। মমতা আজ শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। মমতা এ সম্পর্কে আরো বলেন,
ট্রাম্পের সমর্থনে মিটিং করতে কে গেছিল, গেছিল কি যায়নি, গেছিলেন তো উনি, তাহলে আপনি যদি ট্রাম্পের সমর্থনে ভোট করতে যান আপনার লাইসেন্স বাতিল হয় না, আপনি বাংলায় ভোট চলাকালীন আপনি বাংলাদেশে একটা শ্রেণীর মানুষকে মিথ্যে কথা বলবার জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না, আপনার কেন পাসপোর্ট বাতিল হবে না।
আজ শনিবার পশ্চিমবঙ্গের ঠাকুরনগর মতুয়াধাম ঠাকুরবাড়ির সদস্য ও বিজেপি এমপি শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মতুয়াদের তীর্থস্থান শ্রীধাম হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, ওড়াকান্দির এই পবিত্র ভূমি বাংলাদেশ ও ভারতের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মতুয়া ভাই বোনেরা ওড়াকান্দিতে এসে যেমনটা অনুভব করেন, আমিও তেমনই অনুভব করছি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মতুয়াদের প্রভাবিত করে মতুয়া ভোট নিজেদের পক্ষে আনতে মোদীর এই মতুয়া প্রীতি বলে কটাক্ষ শুরু করেছেন বিরোধীরা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার না করার সম্ভাব্য পরিণতির বিষয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছে তালেবান গোষ্ঠী। তারা এক বিবৃতিতে বলেছে, প্রতিশ্রুতি অনুযায়ী মে মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার না হলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু হবে। তালেবানের বিবৃতিতে সতর্ক করে দিয়ে আরও বলা হয়েছে, কাতারের দোহাই স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে। মার্কিন কর্মকর্তারা এক এক সময় এক এক কথা বলছেন বলেও উল্লেখ করেছেন তালেবান গোষ্ঠী। তারা আরও বলেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এখন আন্তর্জাতিক দাবি। তালেবান এখনও দোহা চুক্তি মেনে চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় 2020 সালের 29 ফেব্রুয়ারি কথিত এক শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে একদল মার্কিন সেনা দেশে ফিরে গেছে বলে ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে। এসব সেনাকে ইরাক থেকে সরাসরি আমেরিকার টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকি সূত্রগুলো বলছে, সেনা সরিয়ে নেওয়ার খবর সত্য হলেও এটা অস্পষ্ট যে কয়জন সেনা দেশে ফিরে গেছে। এর আগে খবর এসেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগামী মাসে বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে। গত কয়েক মাসে মার্কিন সামরিক বাহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলা হয়েছে। হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। সিরিয়া ও ভেনিজুয়েলার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করার লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে দামেস্ক ও কারাকাস। শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ ও ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোর্গে এরিয়াজা এক টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা বিদ্বেষী নীতির মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতি, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে যেখানে কোনো দেশের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বন্ধের আহ্বান জানানো হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 46তম বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে যেখানে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য এ ধরনের নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহারেরও নিন্দা জানানো হয়েছে ওই প্রস্তাবে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই প্রস্তাবে একতরফা বিদ্বেষমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য সংস্থার সদস্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাব সবার উপর পড়ে, তাই এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা আরোপ বন্ধ করা উচিত, কেননা বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে ঘোষণা জাতিসংঘের ইশতেহারে রয়েছে সেটা তার লঙ্ঘন। একতরফা ও বিদ্বেষমূলক নিষেধাজ্ঞার শিকার দেশগুলোকে সহায়তার জন্য জাতিসংঘের কাঠামো পরিবর্তনের জন্য স্বাধীন ও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে জেনেভা প্রস্তাবে আরো বলা হয়েছে, জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিষয়ে আইনে সংশোধন আনা উচিত। চীন ও রাশিয়া সহ 30টি দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে ব্রিটেন ও ইউক্রেন সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য বেশ কয়েকটি দেশ সহ মোট 15টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে, তবে আর্মেনিয়া ও মেক্সিকো ভোটদানে বিরত থাকে। ধারণা করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব পাশের মূল টার্গেট ছিল পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার। এ কারণেই হয়তো পাশ্চাত্যের দেশগুলো এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজনৈতিক কারণে অন্য দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র, আর ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা বিশেষ করে ব্রিটেন এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। নানান মিথ্যা অজুহাতে শত্রুভাবাপন্ন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এসব নিষেধাজ্ঞা দিচ্ছে। এমনকি করোনা পরিস্থিতিতেও ওয়াশিংটন শত্রু দেশগুলোর উপর একতরফা নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা এমনকি মানবাধিকারের মতো নানা অজুহাতে শত্রুভাবাপন্ন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে মূলত নিজের স্বার্থ হাসিল করার চেষ্টায় মত্ত। এ অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের একতরফা নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিশ্বের দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ হওয়া, যাতে পাশ্চাত্য তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের বাংলাদেশ সফর নিয়ে রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার সফরের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামী দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ বিক্ষোভে নেমেছে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারীর শুরুর পর এটাই ছিল মোদীর প্রথম বিদেশ সফর। তার সফরের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামী দলসমূহ, বামপন্থী জোট, প্রগতিশীল ছাত্রজোট এবং সাধারণ ছাত্র যুব অধিকার পরিষদ বিক্ষোভ জানাতে গিয়ে হামলা, সংঘর্ষ, গুলি, টিয়ার গ্যাস এবং পুলিশি মামলার সম্মুখীন হয়েছে। গতকাল চট্টগ্রামের হাটহাজারিতে প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। বিশ্লেষকগণ বলছেন, বাংলাদেশে এবং ভারতে এ সময় যখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, যখন বাংলাদেশে তার সফর নিয়ে এত বিক্ষোভ, তখন ভারতের বিজেপি সরকার প্রধান নরেন্দ্র দামোদর মোদীর বাংলাদেশ সফরের একটি নেপথ্য কারণ তার দেশের আভ্যন্তরীণ রাজনীতি। এ প্রসঙ্গে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড রাজিকুজ্জামান রতন রেডিও তেহরানকে বলেন,
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে তার দল বিজেপি যে সমস্ত মন্তব্য করেছে সেগুলো বাংলাদেশের জনগণকে শুধু আহত করেনি, কখনো কখনো আতঙ্কিত করেছে। এনআরসি তারপরে কথাগুলো তারা বলেছে যে বাঙালিদেরকে ফেলে দেওয়া হবে, যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে একটা পাখি উড়ে যেতে পারবে না, এরকম কথাও আমরা শুনেছি। এ ধরনের মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া ছিল। কিন্তু মোদির আগমনের বিষয়ে যেটা বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সেটাই তো তার কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের গতি। এবং আপনারা জানেন যে মতুয়া সম্প্রদায়ের যে প্রধান কেন্দ্র গোপালগঞ্জের ওরাকান্দি, এবং ভারতে প্রায় 3 কোটির মতো মতুয়া সম্প্রদায়ের লোক আছে, যাদের ভোটের পরিমাণ প্রায় 1.5 কোটি, এবং প্রায় 30টা আসনে নির্বাচনের ক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেই দিকটাকে বিবেচনা করে আগামী বিধানসভা নির্বাচনের আগেই মতুয়া সম্প্রদায়কে প্রভাবিত করা এবং ভোটের বাক্সে তাদের ভোটটাকে ফেলবার জন্য তার প্রচেষ্টা, সেটা সবার কাছে দৃশ্যমান হয়েছে।
উল্লেখ্য, সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালে সীমান্ত জেলা সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন এবং সেখানে প্রার্থনায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে কালী দেবীর চরণে পূজা অর্পণ করেছেন তিনি। শ্যামনগর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10:15 নাগাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। তিনি সেখানে বঙ্গবন্ধু সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান। এর আগেই মোদীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। এরপরে তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুর বাড়িতে যান। সেখানে তিনি হরিদাস ঠাকুর ও গুরুদাস ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন এবং মাতুয়া সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন। সাতক্ষীরা এবং গোপালগঞ্জের পূজা অর্চনা শেষে নরেন্দ্র মোদী আজ দুপুরে ঢাকায় ফিরে আসেন। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসেন। রাতেই নিজ দেশে ফিরে যাবার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর।
এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা
গত কয়েক সপ্তাহ বুশের প্রদেশের বুশের শহর এবং তার আশপাশের পারস্য উপসাগরীয় নীল জলের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় দীপ্ত আরও বহু নিদর্শনের সঙ্গে পরিচিত হয়েছি। হরমুজগান প্রদেশ থেকে পারস্য উপসাগরের উপকূলীয় পথ ধরে এগিয়ে যেতেই বুশের প্রদেশ মায়াবী হাতছানি দিয়ে ডেকেছে আমাদের। বুশেরের প্রাকৃতিক সৌন্দর্য এই প্রদেশের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে।
তার পাশাপাশি এখানকার তেলের খনি এবং তেল শোধনাগারও শহরটির গুরুত্ব আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এখন তো বিশ্ববাসী খুব ভালোভাবেই জানে যে এই বুশেহরেই রয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। তেলের খনির সুবাদে এখানে গড়ে উঠেছে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানও। গত আসরে আমরা বলেছিলাম বুশেহরে অসংখ্য ইমারত রয়েছে, ঐতিহাসিক এবং দর্শনীয়। এগুলো প্রাচীনত্বের দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই নির্মাণশৈলীগত দিক থেকেও। বুশেহরের তেমনই একটি ইমারতের নাম হল কোলো ফারাঙ্গি। কাজার শাসনামলের এই স্থাপনাটি এখন পারস্য উপসাগরের মেরিটাইম জাদুঘর হিসেবে পরিচিত। এই জাদুঘর নিয়ে গত আসরে আমরা কথা বলেছিলাম। আমরা এই বুশেহরের সঙ্গে আরও বেশি পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি প্রত্যাশা রইল।
গত আসরে আমরা বলেছিলাম যে আজকের আসরের শুরুতে এ এলাকার হস্তশিল্প সামগ্রী নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসরের সূচনা করার চেষ্টা করব। প্রথমেই গাব্বের সঙ্গে পরিচিত হওয়া যাক। গাব্বে হল এক ধরনের হাতে বোনা কার্পেট। বুশের প্রদেশের অন্যতম প্রধান হস্তশিল্প এই গাব্বে, যা সাধারণত গেনাভে এবং দাস্তেস্তান নামের গ্রামীণ অঞ্চলে বোনা হয়। গাব্বে এই বুশের প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। গাব্বে দুই ধরনের আছে, একটা হলো রঙিন গাব্বে, আরেক ধরনের গাব্বে হলো নিজস্ব, মানে প্রাকৃতিক যে রং সেই রঙের গাব্বে। এই দুই ধরনের গাব্বে বোনা হয় এখানে। রঙিন গাব্বে বুনতে ভেড়ার পশম দিয়ে হাতে তৈরি করা সুতা ব্যবহার করা হয়। এই সুতোকে পরে প্রাকৃতিক উদ্ভিদ থেকে আহরণ করা রং দিয়ে নিজস্ব পদ্ধতিতে রঙিন করা হয়।
বুশেহরের গাব্বেগুলোতে ব্যবহৃত নকশায় সৃজনশীলতা, রুচি এবং চারপাশের জীবন, পরিবেশ ও প্রকৃতির চিত্র ফুটিয়ে তোলার একটা ঐতিহ্য রয়েছে। এগুলো দীর্ঘদিনের জীবনবোধ ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এখানকার স্থানীয় শিল্পীদেরই চিন্তার ফসল। নিজস্ব রঙের গাব্বের জমিনে ভেড়ার পশমের যে রং, ঠিক সেরকমই রঙেরই প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। বুশেহরের বিখ্যাত গাব্বেগুলোর মধ্যে কয়েকটির নাম হল ইটের ডিজাইনের নকশাযুক্ত, গাছগাছালির নকশা, দুধেল সাদা এবং চার ঋতুর বিভিন্ন প্রাকৃতিক ডিজাইনে তৈরি গাব্বে ইত্যাদি। আসরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে হস্তশিল্প সামগ্রী গাব্বে কার্পেট নিয়ে কথা বলছিলাম। এবারে আবা কিংবা আবায়াপ সম্প্রসঙ্গে যাওয়া যাক। আবা হল এক ধরনের নরম এবং টেকসই উলের কাপড় যা উটের পশম দিয়ে তৈরি করা হয়। বুশেহরের গ্রামাঞ্চলে বোনা বিশেষ এই পোশাকটি ইরানের ঐতিহ্যবাহী বস্ত্রের অন্যতম। আবাকে উচ্চারণ ভেদে আবায়া ও বলা হয়। এই আবার চাদর বুনতে পশম তোলার পর চুল থেকে এগুলোকে আলাদা করা হয় এবং ফ্যাব্রিক্সের জন্য খুব সূক্ষ্ম সুতা কাটা হয়। আবার কাপড়ের বুনন কাজগুলো সাধারণত পুরুষরাই ঘরোয়াভাবে করে। বুশেহরের আবা তৈরির একমাত্র জায়গা হল দাস্তি উপশহরের নিকটবর্তী কার্দোভান গ্রাম।
আবার পশমি কাপড়ের রঙে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কফির রং, বাদামি মেহদি রং, কালো এবং সাদা ইত্যাদি রঙের আবা রয়েছে। এই অঞ্চলে উৎপাদিত আবাগুলো বুশেখরের অন্যতম বিখ্যাত হস্তশিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। এসব আবা আরব দেশগুলোতেও ব্যাপকভাবে ব্যবহার হয়। এর ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর অনেক গ্রাহক রয়েছে বুশেখরের আবার। গেলিম বোনা বুশেখরের অপর একটি নামকরা হস্তশিল্প সামগ্রী। গেলিম হল এক ধরনের আন্ডারলেমেন্ট, মানে ফ্লোরে বিছানোর মতো একটি সামগ্রী। ছাগলের চুল বা ভেড়ার পশম কিংবা অন্যান্য চতুষ্পদ প্রাণীর পশম দিয়ে বোনা হয় গেলিম। গেলিমের ব্যবহার সাধারণত ফ্লোর ঢাকা, দেয়াল বা বিছানায় কিংবা বোঝা টানা প্রাণীর পিঠেও ব্যবহার করা হতো। আজকাল অবশ্য শহরের বাসা বাড়িতেও এই পণ্যগুলো আধুনিক কভার বা আন্ডারলেমেন্ট হিসেবে ব্যবহারের প্রচলন দেখা যায়। আসরের এ পর্যায়ে আবারও একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। গেলিম নিয়ে কথা হচ্ছিল। বুশেহরে বোনা গেলিমগুলিতে খুব সুন্দর এবং অনন্য সাধারণ ডিজাইন করা হয়। এ কারণে বুশেহরের গেলিম ইরানের অন্যতম সুন্দর গেলিম হিসাবে বিখ্যাত। জেনে রাখা ভালো যে পারস্য উপসাগরের উপকূলবর্তী প্রদেশ হবার কারণে এই প্রদেশে সমুদ্র সংক্রান্ত বহু হস্তশিল্পের বিকাশ ঘটেছে। বিশেষ করে পারস্য উপসাগরের ঝিনুক ব্যবহার করে সুন্দর সুন্দর গহনার বাক্স, খেলনা, পুতুল, অলঙ্কারাদি ইত্যাদির মতো পণ্য উৎপাদিত হয় এখানে। বুশেহরের এসব সামগ্রী দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি সহজেই আকর্ষণ করে।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 27 মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পৃথিবীতে শান্তি স্থাপনে কাজ করছে ভারত বাংলাদেশ, বললেন মোদি কালের কণ্ঠ। মালিবাগ পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন, যুগান্তর। কোনো হরতাল করতে দেয়া হবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইত্তেফাক। প্রথম আলো লিখেছে, হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের। মোদীকে খুশি করতেই হেফাজত কর্মীদের উপর গুলি, মানব জমিনের শিরোনাম। বাংলাদেশ বিশ্বের অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ, বললেন বরিস জনসন সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মহা উৎসাহে মানুষের রায় দেন আনন্দবাজার পত্রিকা। ফের ভয়াবহ আকার নিচ্ছে দেশের করোনা পরিস্থিতি, একদিনে আক্রান্ত 62,000 সংবাদ প্রতিদিন। কেশিয়াটির ঘটনায় কমিশনের রিপোর্ট রাজ্যের ভোটের সঙ্গে সম্পর্ক নেই বলল কমিশন, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ঝটিকা সফরের শেষ দিনে ছিল ব্যস্ত সূচি। তিনি সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েছেন। সেখানে পূজা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেছেন। তিনি ঘোষণা দিয়েছেন শ্যামনগরে কমিউনিটি হল ও সাইক্লোন সেন্টার নির্মাণ করবেন। সাতক্ষীরা থেকে মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁকে স্বাগত জানান। গোপালগঞ্জে মোদী বলেছেন, বাংলাদেশের উন্নতিতে ভারত সহযাত্রী। তিনি গোপালগঞ্জের ওড়াকান্দি হনিচাঁদ ঠাকুর মন্দিরে পুজো দিয়েছেন, সেখানে দুটো স্কুল বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ দুই প্রধানমন্ত্রীর বৈঠক, 4 সমঝোতা, উদ্বোধন 7 প্রকল্প, মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। 50 বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্যায়ন এবং আগামীর অন্তত 25 বছরে একসঙ্গে পথ চলার নকশা ঠিক করতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত 1 দশকে ভারতের দীর্ঘদিনের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করার ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সহযোগিতা করেছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় অনুঘটক হিসেবে কাজ করছে। তাই সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে বাংলাদেশ এখন ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে অর্থনৈতিক সহযোগিতায় অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দৈনিক ইত্তেফাক, মানবজমিন সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ এবং পরদিন রোববার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম। নেতাকর্মী নিহতের প্রতিবাদে ডাকা বিক্ষোভ ও হরতাল সর্বাত্মক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করতে দেশবাসীর প্রতি আজ আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি আজ এক বিবৃতিতে গতকালের ঘটনার প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে যুবলীগও আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোনো হরতাল করতে দেয়া হবে না। অন্যদিকে হেফাজত হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রথম আলোতে খবরটি পরিবেশিত হয়েছে। প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়া আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজত বিক্ষোভ করেছে। মালিবাগে পুলিশ বক্সের কাছে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবরটি যুগান্তরের। সিলেটে আজ মোদি বিরোধী বিক্ষোভ, জামায়াত শিবিরের 15 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আর হাটহাজারি থমথমে, এদিকে মাদ্রাসার ছাত্ররা হাটহাজারি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছে বলে মানবজমিন খবর দিয়েছে। স্বাধীনতার 50 বছরে অগ্রযাত্রা, নারীর কর্মসংস্থান বেড়েছে 26%। ইত্তেফাকের অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে লেখা হয়েছে, ভোর হলেই লাখো নারীর পদভারে মুখরিত হয় নগরী। এ যেন নারীর অগ্রযাত্রার এক উজ্জ্বল উদাহরণ। পোশাক শিল্পসহ বিভিন্ন খাত থেকে রপ্তানি আয় ঘরে আনার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদনেও সমানভাবে অবদান রেখে চলেছেন। 1971 সালে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল যেখানে মাত্র 10%, স্বাধীনতার 50 বছর পর তা হয়েছে 36%। কৃষি, তৈরি পোশাক, ব্যাংক, অফিস আদালত সহ কর্মক্ষেত্রে রয়েছেন প্রায় 36% নারী। অর্থনীতিবিদরা বলছেন, যে 3টি খাত বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে তার সবগুলোতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। যদিও কুসংস্কার, সামাজিক বিধিনিষেধ আর নিরাপত্তাহীনতা নারীর অগ্রযাত্রায় পাহাড় সমান বাধা হিসেবে কাজ করছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বহু প্রতীক্ষিত ভোট শুরু হয় আজ সকাল 8টায় এবং শেষ হয়েছে সন্ধ্যা 6টায়। পশ্চিমবঙ্গের 30টি আসনের ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটে। এখানে 8 দফা বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ করা হলো। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার 30টি আসনের জন্য আজ ভোট হয়েছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, মহা উৎসাহে ভোটের রায়দান হয়েছে, বিপুল মানুষের অংশগ্রহণ ছিল। ভোট শুরুর দিনে মোদী ও মমতা টুইট করে বলেছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই ভোট দিন। এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ভোটের দিনে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ কেশিয়াড়িতে, পিটিয়ে মারার অভিযোগ। এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে, কেশিয়াড়ির ঘটনায় কমিশনের রিপোর্ট, রাজ্যের ভোটের সঙ্গে সম্পর্ক নেই বলল কমিশন। বিস্তারিত খবরে বলা হয়েছে, কেশিয়াড়ির বেগমপুরে বিজেপি সমর্থকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলো। প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট রয়েছে। আজ সকালে কেশিয়াড়ির বেগমপুরে নিজের বাড়ির উঠোনেই এক বিজেপি সমর্থকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। নিহত বিজেপি সমর্থকের নাম মঙ্গল সোরেন, তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার খবরে আজকের ভোট নিয়ে লেখা হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে। দক্ষিণ কাঁথিতে উত্তেজনা, জোড়া ফুলের বোতাম টিপলেও ভোট যাচ্ছে পদ্মে। ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ করেছে তৃণমূল। আজকাল লিখেছে, 5 জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দফার ভোট। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের চতুর্থ বছরে ইরানি যোদ্ধাদের পক্ষ থেকে চালানো বদর অভিযান নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা এই অভিযানের অর্জনগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দিনব্যাপী বদর অভিযানে ইরানের কয়েকটি গ্রাম পুনরুদ্ধার হওয়া ছাড়াও হোর অঞ্চলের 800 বর্গ কিলোমিটারের বেশি এলাকা ইরানের দখলে আসে। সে সঙ্গে ইরাকের খন্দক মহাসড়কের 13 কিলোমিটার দীর্ঘ অংশের ওপর ইরানি যোদ্ধাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই মহাসড়ক থেকে বসরা আম্মারা মহাসড়কের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। বদর অভিযানে ইরাকি বাহিনীর 7টি ব্রিগেড ও 5টি ডিভিশন শতকরা 20-100% ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইরাকের তৎকালীন শক্তিশালী প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টও মারাত্মক ক্ষতির শিকার হয়। অভিযানে ইরাকের প্রায় 15,000 সেনা হতাহত হওয়া ছাড়াও তাদের 3,200 সৈন্য ইরানের হাতে বন্দী হয়। বন্দী সেনাদের মধ্যে 130 জনই ছিল কর্মকর্তা,
বদর অভিযানে ইরাকের 250টি সাঁজোয়া যান ও বিভিন্ন আকৃতির 40টি গোলা ইরানি যোদ্ধাদের হস্তগত হয়।
খাইবার অভিযানের মতো বদর অভিযানেও ইরান কাঙ্ক্ষিত সব লক্ষ্য অর্জন করতে পারেনি, কিন্তু তারপরও এই দুটি অভিযানকে 8 বছরের ইরান ইরাক যুদ্ধের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। ওই দুই অভিযানের পরবর্তী বছরগুলোর যুদ্ধে ইরান যেসব সাফল্য পায় তার প্রায় সবগুলোর ভিত্তি রচিত হয়েছিল বদর ও খাইবার অভিযানে। এই দুই অভিযানে ইরান যে অভিজ্ঞতা অর্জন করে তা পরবর্তীতে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেয়। ইরাকের প্রতি পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক পৃষ্ঠপোষকতার বিপরীতে ইরানের সমরাস্ত্রের যে ঘাটতি ছিল বদর ও খাইবার অভিযানে ইরাকি ভূমি দখল করার পর সেই ঘাটতি পূরণ হয়ে যায়। ইরানি যোদ্ধারা ইরাকের মাটিতে এমন রণকৌশল প্রদর্শন করেন যাতে ইরাক সরকার রাজনৈতিক ও সামরিক নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন করে ভাবতে বাধ্য হয়।
খাইবার ও বদর অভিযানের পর ইরাকের পশ্চিমা পৃষ্ঠপোষকরা উদ্বিগ্ন হয়ে ওঠে। প্রকৃতপক্ষে খাইবার অভিযানের মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা থেকে বেরিয়ে আসে এবং বাগদাদ ইরানকে প্রতিহত করার জন্য নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হয়। এছাড়া আমেরিকা এই যুদ্ধের ব্যাপারে নিজের নীতি পূর্ণ মূল্যায়ন করে এবং বাগদাদের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে দেয়। খাইবার ও বদর অভিযানে প্রমাণিত হয় সমরাস্ত্রের ঘাটতি নিয়েও ইসলামী প্রজাতন্ত্র ইরান সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করার ক্ষমতা রাখে, যে ক্ষমতা এর আগে ইরানি যোদ্ধাদের ছিল না। খাইবার ও বদর অভিযানের ফলে ইরাকের সাদ্দাম বাহিনী মারাত্মক ক্ষতির শিকার হয়।
এ অবস্থায় সাদ্দাম সরকার পশ্চিমা দেশগুলোকে বেশি করে একথা বলার সুযোগ পেয়ে যায় যে তোমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সাহায্য ছাড়া ইরানের মোকাবিলায় টিকে থাকা ইরাকের পক্ষে অসম্ভব। বদর অভিযানে শত্রু সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় ফাও দ্বীপ শত্রু দখলমুক্ত করার পথ সুগম হয়। এই অভিযানের ফলে ইরানে এই উপলব্ধি জোরদার হয় যে জলাভূমিতে অভিযান চালানোর জন্য আলাদা বিশেষ সেনা ইউনিট গঠন করতে হবে। ইরান প্রথম খাইবার অভিযান চালিয়েছিল জলাভূমিতে এবং বদর অভিযানেও তা অব্যাহত রাখা হয়। পরবর্তী অভিযানগুলোতেও যুদ্ধের একটি অংশ জুড়ে থাকে জলাভূমি। ইরানি সেনাবাহিনীর নবগঠিত গানবোট ও ডুবুরি ইউনিটগুলো নদী, জলাশয় ও পারস্য উপসাগরে সংঘটিত যুদ্ধগুলোতে ইরাকি বাহিনীর জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়। 8 বছরের যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ইরাকিরা কখনোই ইরানের এই রণকৌশলের সঙ্গে পেরে ওঠেনি।
বদর অভিযানের আগ পর্যন্ত ইরাকিদের ধারণা ছিল ইরানের সামরিক শক্তি ফুরিয়ে এসেছে এবং তাদের পক্ষে আর বড় ধরনের অভিযান চালানো সম্ভব নয়। কিন্তু বদর অভিযানের পর ইরাকিরা আরও একবার এ সত্য উপলব্ধি করে যে ইরানি যোদ্ধাদেরকে কাবু করা এত সহজ নয় এবং তাদের পক্ষ থেকে নিত্য নতুন বিপদ আসছে। ইরানের নতুন নতুন রণকৌশল ও প্রযুক্তি বাগদাদকে ভাবিয়ে তোলে। ইরাক সরকার তার সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিশাল হোর অঞ্চলকে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার করার জন্য একটি নতুন বাহিনী গঠন করে বাগদাদ। বাহিনীর সদস্যদেরকে নতুন নতুন অস্ত্রশস্ত্র সহ হোর অঞ্চলের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়। কিন্তু জলাভূমিটি এত বিস্তীর্ণ যে ইচ্ছে করলেই অতি অল্প সময়ের মধ্যে গোটা অঞ্চলকে একটি নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা সম্ভব নয়।
তারপরও ইরাকিরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় যাতে তাদের একটি কৌশলগত ভুলের কারণে ইরানি যোদ্ধারা আর কোনো সাফল্য অর্জন করতে না পারে। এদিকে আগের প্রতিটি অভিযানের মতো এবারও ইরাকি বাহিনী ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে পারস্য উপসাগরে ইরানের তেল কূপগুলো এবং ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা জোরদার করে। সাদ্দাম বাহিনীর এই কাজের লক্ষ্য ছিল যুদ্ধের জন্য দায়ী পক্ষকে চিহ্নিত না করেই যুদ্ধবিরতি মেনে নিতে ইরানকে বাধ্য করা। বলা যায় ঠিক এখান থেকে ইরাক ইরান যুদ্ধকে আন্তর্জাতিক রূপ দিতে বাগদাদ সচেষ্ট হয়।
ইরান এতদিন ইরাকের ক্ষেপণাস্ত্র হামলার জবাব ক্ষেপণাস্ত্র দিয়ে দিতে পারেনি, কিন্তু ১৯৮৫ সালের ১১ মার্চ ইরান প্রথমবারের মতো ইরাকের কিরকুক শহর লক্ষ্য করে একটি স্কার্ড বি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি কিরকুক শহরের একটি বড় সিমেন্ট ফ্যাক্টরিতে আঘাত হানে। ইরাকিরা ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকায় ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ১৯৮৫ সালের ১২ মার্চ ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। তিনি এক বক্তব্যে ইরাকের হাতে ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তীব্র সমালোচনা করে।
ইরানের বেসামরিক এলাকাগুলোতে ইরাকের ক্ষেপণাস্ত্র হামলা এতটা বেড়ে গিয়েছিল যে জাতিসংঘ দুপক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানায়। ইরান তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব মেনে নেয়, কিন্তু ইরাকিরা তেহরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় ১৯৮৫ সালের ১৪ মার্চ ইরান ইরাকের রাজধানী বাগদাদকে লক্ষ্য করে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৩তলা বিশিষ্ট রাফিদিন ব্যাংক ভবনে আঘাত হানে। এই হামলার পর ইরান সাদ্দাম সরকারের প্রতি এই আহ্বান জানায় যে বাগদাদ যেন তার ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখে তেহরানকে এ ধরনের হামলা চালিয়ে যেতে বাধ্য না করে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ব্রিটিশ সরকার তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়ানোর যে বিতর্কিত ঘোষণা দিয়েছে তার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলেছে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। আমেরিকার একটি কার্গো জাহাজ থেকে ইউক্রেনের অডেসা বন্দরে কয়েক টন সামরিক সরঞ্জাম ও সাজোয়াজান খালাস করা হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য এসব যুদ্ধাস্ত্র পাঠিয়েছে আমেরিকা। ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও চীন। চুক্তিতে রয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। ইউরোপীয় দেশগুলোকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানাল ইরান। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ হবে না বলেও মন্তব্য। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত, আরও ৩৯ জনের মৃত্যু। আইসিইউতে রোগীদের স্থান দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.